দানিয়েলের পুস্তক সংখ্যা ১৩৬।
প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্টান্টবাদের ভবিষ্যৎবাণীমূলক রূপান্তর, মৃত্যু থেকে পুনরুত্থানে।
২০০২ সালে পৃথিবীর জন্তুর রিপাবলিকান শিং এবং সত্য প্রোটেস্ট্যান্ট শিং উভয়েরই একটি রূপান্তর শুরু হয়েছে। সত্য প্রোটেস্ট্যান্ট শিং ২০০২ সালের ১৮ জুলাই বধ হয়েছিল এবং রিপাবলিকান শিং ২০০২ সালের ৩ নভেম্বর বধ হয়েছিল। প্রকাশিত বাক্য অধ্যায় ১১ অনুযায়ী ৩.৫ প্রতীকী দিনের পর তারা আবার পায়ে দাঁড়াবে। তারা যখন দাঁড়াবে তখন সত্য প্রোটেস্ট্যান্ট শিং লাওদিকীয়দের থেকে ফিলাডেলফিয়দের দিকে রূপান্তরিত হবে। তাদেরকে একটি গির্জা থেকে বের করে একটি আন্দোলনে আনা হবে। তাদেরকে সপ্তম মণ্ডলীর অভিজ্ঞতা থেকে বের করে ষষ্ঠ মণ্ডলীর অভিজ্ঞতায় আনা হবে। তারা অষ্টমে পরিণত হয়েছে, যে ৭-এরই অন্তর্ভুক্ত।
অ্যাডভেন্টিজমের সূচনায় আন্দোলনটি ছিল ফিলাডেলফিয়ান আন্দোলন, এবং শেষেও ফিলাডেলফিয়ান আন্দোলনই পুনঃস্থাপিত হয়। প্রকাশিত বাক্যের ৪ অধ্যায়ে বর্ণিত ৩ স্বর্গদূতের কাজ একটি আন্দোলন হিসেবে শুরু হয়েছিল এবং তা একটি আন্দোলন হিসেবেই শেষ হবে। ফিলাডেলফিয়ার ষষ্ঠ গির্জা দ্বারা প্রতিনিধিত্বকৃত ফিলাডেলফিয়ান আন্দোলনটি ১৮৬৬ সালে সমাপ্ত হয়েছিল এবং ২০২৩ সালের জুলাইয়ের শেষ থেকে এটি এখন অষ্টম হিসেবে, অর্থাৎ ৭-টিরই অন্তর্গত, পুনরুজ্জীবিত হচ্ছে।
একই ইতিহাসে রিপাবলিকান শিং সমান্তরাল মৃত্যু ও পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করছে। ১৯৯৯ সালে সময়ের শেষে রেগানের পর গণনা করলে যে ষষ্ঠ প্রেসিডেন্ট, সে অষ্টম প্রেসিডেন্ট হয়ে ওঠে, যে আবার ৭ জনেরই একজন। রিপাবলিকান শিংয়ের রূপান্তর প্রক্রিয়াটি প্রতিফলিত হয় ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের শিংয়ের সঙ্গে তার একীভূত হওয়ার মাধ্যমে, যা আধ্যাত্মিক ব্যভিচার এবং পশুর প্রতিমূর্তি। রিপাবলিকান শিং অষ্টম হয়ে ওঠে, অর্থাৎ ৭-এরই মধ্যে, কারণ এটি ক্যাথলিকবাদের পশুর একটি প্রতিমূর্তিকে প্রতিনিধিত্ব করে, যা অষ্টম মস্তক, অর্থাৎ ৭ মস্তকেরই একটি। প্রকাশিত বাক্য ১৭ অধ্যায় এবং দানিয়েল ২ অধ্যায়ে
প্রজাতন্ত্রবাদের শিংয়ের রাজনৈতিক রূপান্তরটি ১৭৮৬ থেকে ১৭৯২ পর্যন্ত প্রস্তুতির সময়কালে প্রতিকায়িত হয়েছে। ওই ভবিষ্যৎবাণী থুরমূলক সময়কালটি নেবুখদনেজরের পশুদের মূর্তির গোপন রহস্যের মোহর খোলার বিষয়টি শনাক্ত করার জন্য এক অপরিহার্য চাবিকাঠি। ওই প্রস্তুতির সময়কালটি খ্রিস্ট ও খ্রিস্টবিরোধী উভয়ের জন্য ৩০ বছরের প্রস্তুতির সময়কাল দ্বারা প্রতিকায়িত হয়েছে।
২০০১ সালের আগার সেপ্টেম্বর থেকে শীঘ্র আগত রবিবার আইন পর্যন্ত সিলের সময়টি সেই ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, যখন প্রত্যেক দর্শনের কার্যসিদ্ধি ঘটে। এটি সেই সময়কে নির্দেশ করে যার সমাপ্তি ঘটে প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের মহাভূমিকম্পরের সময়, যখন পোপতন্ত্র অষ্টম রাজ্য হিসেবে, যা ৭টির মধ্য থেকেই পৃথিবীর সিংহাসনে পুনরায় অধিষ্ঠিত হয়। তাই এটিকে প্রতিরূপিত করা হয়েছে ৫৩ সালে পোপতন্ত্র প্রথমবার সিংহাসনে আরোহণের আগের সময় দ্বারা। ৫৩ সালে অরলেয়ার কাউন্সিলে পোপতন্ত্র একটি রবিবার আইন পাশ করেছিল, যা প্রস্তুতির ৩০ বছরের সমাপ্তিকে চিহ্নিত করেছিল এবং শীঘ্র আগত রবিবার আইনের প্রতিরূপ ছিল। যীশু কখনও পরিবর্তিত হন না, অতএব রবিবার আইনের পূর্বে এমন এক সময় অবশ্যই থাকবে যখন সেই মারাত্মক ক্ষত সেরে ওঠে, যেমনটি ছিল যখন পোপতন্ত্র প্রথমবার সিংহাসনে আরোহণ করেছিল।
ওই সময়কালটি বাষ্যঈদ ৫৩৩ এবং ৫৩৩ সালের মাইল ফলকের সাথে সংশ্লিষ্ট ইতিহাসগুলির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। বাষ্যঈদের সালে প্রস্তুতির সময়কাল, অর্থাৎ পোপতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। পৌত্তলিক রোমের চতুর্থ রাজ্য এক ড্রাগন শক্তি দমন করা হয়েছিল এবং ৫৩৩ সালে জাস্টিনিয়ান ফরমান জারি করেন যে পোপতন্ত্র হল গির্জাসমূহের প্রধান এবং একই সঙ্গে বিধর্মীদের সংশোধক। পোপতন্ত্র যাতে ৫৩৩ সালে নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে, তার জন্য যা বাকি ছিল তা হল রোম নগরী থেকে গথদের অপসারণ, এবং তা ৫৩৩ সালেই ঘটেছিল। ওই ৩০ বছরের ইতিহাস ধারা খ্রিস্টের জন্ম, তারপর জোহনের সেবা এবং তার বাপতিস্মে যীশুর মসীহ হিসেবে অভিষিক্ত হওয়ার ধারাবাহিকতার একটি সমান্তরাল রূপ ছিল।
খ্রিস্টের ইতিহাসে প্রস্তুতির সময়কাল মহারাঙ্কনের সময়ের সঙ্গে সমান্তরালভাবে চলে এবং এটি প্রোটেস্ট্যান্ট শিংয়ের অভ্যন্তরীণ ধারাকে লক্ষ্য করে, আর খ্রিস্টবিরোধীর প্রস্তুতির সময়কাল রিপাবলিকান শিংয়ের বহিরাগত ধারাকে লক্ষ্য করে। এই দুটি সময়কাল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, ২০২৩ সালের ৭ অক্টোবর এবং আসন্ন রবিবার আইন সম্পর্কে দুটি সাক্ষী হিসেবে দাঁড়ায়,
একটি সময়কল বাহ্যিক সাক্ষ্যকে আর অন্যটি অভ্যন্তরীণ সাক্ষ্যকে 144,000-এর মহারাঙ্কনের সময়কল সম্পর্কে জোর দেয়।
জোহনের কাজ, যিনি অরণ্যে ধ্বনিত কণ্ঠস্বর হিসেবে চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেছিলেন, তা সাদৃশ্যপূর্ণ ছিল জাস্টিনিয়ানের সেই ফরমানের সঙ্গে, যা পাপের মানুষটির জন্য পথ প্রস্তুত করেছিল, যিনি মৃত্যুর চুক্তির দূত। 7 অক্টোবর 2023 ছিল সেই সতর্কবার্তা যে রবিবারের আইন কার্যকর হলে কী ঘটতে যাচ্ছে, যেমনটি 1530 সালে হয়েছিল। 7 অক্টোবর 2023 1533 সালের সঙ্গে সমান্তরাল সেই প্রস্তুতির সময়কাল, যখন প্রথমবার পাপাসিকে পৃথিবীর সিংহাসনে বসানোর পথ প্রস্তুত করা হচ্ছিল। এটি সেই সতর্কবার্তা যে আসন্ন রবিবারের আইন জারি হলে 1533 সালের মতো পোপ আবারও গির্জাগুলোর প্রধান এবং বিধর্মীদের সংশোধক উভয় ভূমিকায় থাকবেন। এটি তৃতীয় হায়ের ইসলামের ক্রমবর্ধমান যুদ্ধেরও সতর্কবার্তা।
এটি ইসলামকে চিহ্নিত করার সতর্কবাণী পূর্বের সংবাদ এবং পোপের পুনঃ প্রতিষ্ঠার সতর্কবাণী উত্তরের সংবাদ। সেই সতর্কবাণীটি শেষ দিনগুলোতে পথ প্রস্তুতকারী দূতের কাজের সঙ্গে মিলে যায়, চুক্তির দূতের জন্য, যিনি পরে 144,000-এর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন।
প্রস্তুতির এই তিনটি সময়কাল খ্রিস্টের 30 বছর, খ্রিস্টবিরোধীর 30 বছর এবং মোহরকরণের সময় 1776 থেকে 1798 সালের সময়কাল দ্বারাও প্রতিকায়িত হয়েছে। বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে পৃথিবীর পশুটির সমাপ্তির আগে একটি নির্দিষ্ট সময়কাল থাকে। অতএব ওই রাজ্যের সূচনার আগে বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে পৃথিবীর পশুটির সূচনাকালকেও পূর্ববর্তী একটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল থাকা আবশ্যক। আলফা ও ওমেগা সর্বদা কোনো কিছুর শেষকে তার শুরুর সঙ্গে চিত্রিত করে।
1786, 1799 আজ্ঞার সেপ্টেম্বর, 2001, 7 অক্টোবর 2023 এবং আসন্ন রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে। 1786 থেকে 1799 পর্যন্ত ষষ্ঠ রাজ্যের প্রতিষ্ঠার ভবিষ্যৎবাণীমূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, যেমন 508, 33 ও 508 সাল পঞ্চম রাজ্যের প্রতিষ্ঠার প্রস্তুতির প্রতিনিধিত্ব করেছিল। তাদের মধ্যে অবশ্যই এই একই ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য থাকতে হবে, কারণ ষষ্ঠ রাজ্য পঞ্চম রাজ্যের প্রতিচ্ছবি হবে।
খ্রিস্টের বাপ্তিস্মের দিকে নিয়ে যাওয়া তার প্রস্তুতির 30 বছর একই সময়কালকে নির্দেশ করে, কারণ যখন খ্রিস্ট বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে শুরু করে এক সপ্তাহের জন্য চুক্তি নিশ্চিত করতে এলেন, তখন তিনি তার অনুগ্রহের রাজ্য স্থাপন করছিলেন। সেই 7 বছরে অনুগ্রহের রাজ্য স্থাপন করতে গিয়ে তিনি সেই রাজ্যকে নিশ্চিত করার জন্য নিজের রক্ত ঢেলেছিলেন, এবং এভাবে তিনি কখন তার মহিমার রাজ্য স্থাপন করবেন তার একটি দৃষ্টান্ত রেখে গেলেন। সেই মহিমার রাজ্যটি দানিয়েল 2 অধ্যায়ের রাজ্য, যেটিকে হাত ছাড়াই পর্বত থেকে কাটা একটি পাথর হিসেবে উপস্থাপিত করা হয়েছে। সিস্টার হোয়াইট আমাদের জানিয়েছেন যে সেই রাজ্যটি অন্তিম বৃষ্টির সময় স্থাপিত হয়, এবং অন্তিম বৃষ্টি শুরু হয়েছে 11 সেপ্টেম্বর 2001-এ।
পরবর্তী বৃষ্টি তাদের উপর আসছে যারা শুদ্ধ, তখন সকলেই পূর্বের ন্যায় তা গ্রহণ করবে। যখন 4 জন স্বর্গদূত ছেড়ে দেবেন, খ্রিস্ট তার রাজ্য স্থাপন করবেন। যারা তাদের সাধ্যের সবটুকু করছে, তাদের ছাড়া আর কেউই অন্তিম বৃষ্টি গ্রহণ করে না। খ্রিস্ট আমাদের সাহায্য করতেন, ঈশ্বরের অনুগ্রহে যীশুর রক্তের মাধ্যমে সকলেই বিজয়ী হতে পারত। সমগ্র স্বর্গ এই কাজে আগ্রহী, স্বর্গদূতগণও আগ্রহী। স্পাল্ডিং অ্যান্ড মাগান, 3।
2001 সালের 11 সেপ্টেম্বর এক ক্রুদ্ধ ঘোড়া ইসলাম হিসেবে প্রতিকায়িত 4টি বায়ু মুক্ত করা হয়েছিল, এবং তারপর সেগুলো নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, যখন 144,000-কে সিল করা হচ্ছে। 1744, 1092 এবং 109টার্ধদিশা 144,000-কে সিল করার সময়কালকে প্রতিনিধিত্ব করে, এবং এই 3টি তারিখ সেই সব আইনগত প্রণয়নকে প্রতিনিধিত্ব করে যা বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের প্রতিষ্ঠার দিকে নিয়ে গিয়েছিল। 2 তারিখ 109-20 যুক্তরাষ্ট্রের সংবিধানকে চিহ্নিত করে, এবং অতএব এটি সেই বার্তা ছিল যা সংবিধানকে 109টার্ধদিশালে আগত হওয়ার কথা থাকা দ্বৈত ক্ষমতা হিসেবে চিহ্নিত করেছিল, যেমন 333 ছিল 113-এ আগত হওয়া দ্বৈত ক্ষমতার ঘোষণা, এবং যেমন বাপ্তিস্মদাতা জোহন খ্রিস্টের বাপ্তিস্মের সময় আগত হওয়া দ্বৈত ক্ষমতার ঘোষণা দিয়েছিলেন।
খ্রিস্টের দ্বিবিধ ক্ষমতা গঠন করেছিল যে 2টি শক্তি, তা ছিল তার দৃষ্টান্ত,
যে ঈশ্বরত্ব মানবত্বের সঙ্গে যুক্ত হলে পাপ করে না। খ্রিস্টবিরোধীর দ্বিবিধ ক্ষমতা গঠন করেছিল যে দুইটি শক্তি, তা ছিল গির্জাসমূহের প্রধান হিসেবে তার সিংহাসনারোহণ এবং বিধর্মীদের সংশোধক হিসেবে তার সিংহাসনারোহণ। পৃথিবীর পশুর দ্বিবিধ ক্ষমতা গঠন করে যে দুইটি শক্তি, তা হল প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ, এই দুই শিং।
আর তার দুটি শিং ছিল মেষ শাবকের মতো। মেষ শাবকের মতো শিং তারুণ্য, নিষ্কলুষতা এবং কোমলতার নির্দেশ করে, যা 1798 সালে নবীর কাছে উদীয়মান হিসেবে উপস্থাপিত যুক্তরাষ্ট্রের চরিত্রকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করে। যে খ্রিস্টান নির্বাসিতরা প্রথমে আমেরিকায় পলায়ন করে, রাজকীয় ওই নির্যাতন ও পুরোহিতসুলভ অসহিষ্ণুতা থেকে আশ্রয় খুঁজেছিলেন, তাদের মধ্যে অনেকেই নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার বিস্তৃত ভিত্তির ওপর একটি সরকার প্রতিষ্ঠার সংকল্প করেছিলেন। তাদের দৃষ্টিভঙ্গি স্থান পেয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, যেখানে এই মহাসত্য ঘোষণা করা হয়েছে যে সমস্ত মানুষ সমানভাবে সৃষ্টি এবং তারা জীবন, স্বাধীনতা ও সুখের অনুসন্ধান, এই অবিচ্ছেদ্য অধিকারে অধিকারী। আর সংবিধান জনগণকে স্বশাসনের অধিকার নিশ্চয়তা দিয়েছে এভাবে যে জনভোটে নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন ও তার প্রশাসন করবেন। ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাও প্রদান করা হয়েছিল, প্রত্যেককে তার বিবেকের নির্দেশ অনুসারে ঈশ্বরের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ জাতির মৌলিক নীতিতে পরিণত হয়। এই নীতিগুলি তার শক্তি ও সমৃদ্ধির রহস্য। সমগ্র খ্রিস্টীয় জগতে নিপীড়িত ও পদদলিতরা আগ্রহ ও আশার দৃষ্টিতে এই দেশের দিকে ফিরেছে। লক্ষ লক্ষ মানুষ তার তীরে আশ্রয় খুঁজেছে এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বশক্তিশালী জাতিগুলোর কাতারে উঠে এসেছে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 441।
1786, 1793 এবং 1799 তিনটি ইতিহাসকে প্রতিনিধিত্ব করে, যা এই কথা জোর দিয়ে বলে যে অষ্টমটি সাতটিরই অংশ। 1786 প্রতিনিধিত্ব করে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রকাশনা এবং প্রথম ও দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের ইতিহাস। 1798 প্রতিনিধিত্ব করে সংবিধানের প্রকাশনা এবং আর্টিকলস অফ কনফেডারেশনের ইতিহাস। 1798 প্রতিনিধিত্ব করে এলিয়েন অ্যান্ড সিডিশন অ্যাক্টসের প্রকাশনা এবং বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে পৃথিবীর পশুর সূচনা। প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস 1774 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের প্রারম্ভিক ইতিহাসে একটি নির্ণায়ক প্রতিষ্ঠান ছিল। আমেরিকান বিপ্লবী যুদ্ধ চলাকালে শাসনকারী সংস্থা হিসেবে কাজ করেছিল। কন্টিনেন্টাল কংগ্রেসগুলোকে প্রথম কংগ্রেস ও শেষ কংগ্রেস, এই দুই ভবিষ্যৎবাণীমূলক সময় পর্বে ভাগ করা হয়। প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসে দুইজন সভাপতি ছিলেন এবং 5 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 1774 পর্যন্ত ফিলাডেলফিয়ায় অধিবেশন বসে। পেটন র্যান্ডলফ 5 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর পর্যন্ত সভার প্রথম সভাপতি ছিলেন এবং এরপর হেনরি মিডলটন পরবর্তী 5 দিন 26 অক্টোবর 1774 পর্যন্ত সভাপতিত্ব করেন।
দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস 1705 থেকে 1781 সাল পর্যন্ত চলেছিল। এর অস্তিত্বকালে 6 জন সভাপতি ছিলেন। পেটন র্যান্ডলফ 10 মে 1705 থেকে 24 মে 1705 পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি প্রথম এবং দ্বিতীয় উভয় কন্টিনেন্টাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। প্রথম ও দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের ইতিহাস জুড়ে মোট 8 জন সভাপতি ছিলেন।
দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি ছিলেন জন হ্যানকক এবং হ্যানকক 24 মে 1775 থেকে 31 অক্টোবর 1777 পর্যন্ত সভাপতিত্ব করেন। হেনরি লরেন্স 1 নভেম্বর 1777 থেকে 9 ডিসেম্বর 1778 পর্যন্ত সভাপতিত্ব করেন। জন জে 10 ডিসেম্বর 1778 থেকে 8 সেপ্টেম্বর 1778 পর্যন্ত সভাপতিত্ব করেন। স্যামুয়েল হান্টিংটন 8 সেপ্টেম্বর 1778 থেকে 9 জুলাই 1721 পর্যন্ত সভাপতিত্ব করেন। থমাস ম্যাককিন 10 জুলাই 1721 থেকে 4 নভেম্বর 1721 পর্যন্ত সভাপতিত্ব করেন।
পেটন র্যান্ডলফ প্রথম ও দ্বিতীয় উভয় কন্টিনেন্টাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এ থেকে বোঝা যায় যে কন্টিনেন্টাল কংগ্রেসের এই দুই পর্বে মোট 8 জন সভাপতি ছিলেন, কিন্তু দুই পর্বের প্রতিটির প্রথম সভাপতি ছিলেন একই ব্যক্তি। অতএব সভাপতির মেয়াদ 8টি থাকলেও প্রকৃতপক্ষে সভাপতি ছিলেন মাত্র 7 জন। প্রথম সভাপতি ছিলেন
সেই সাতজনেরই একজন, কিন্তু র্যান্ডলফ ওই ইতিহাসে দুইবার সভাপতিত্ব করায় তিনি আবার সেই অষ্টমের প্রতিনিধিত্বও করেন, যা ছিল ওই সাতজনেরই একজনে।
কন্টিনেন্টাল কংগ্রেস সমূহের ইতিহাসে বিপ্লবী যুদ্ধ কংগ্রেসই পরিচালনা করেছিল, এই কারণে সেই সময়ে জর্জ ওয়াশিংটন কখনও প্রেসিডেন্ট ছিলেন না, কারণ তিনি সামরিক বাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
উভয় সময়কালেই প্রথম প্রেসিডেন্ট হওয়ার কারণে র্যান্ডলফ দুইজন সাক্ষীকে প্রতিনিধিত্ব করেন, যারা প্রকৃত প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এর প্রতিচ্ছবি। ওয়াশিংটনকে র্যান্ডলফ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং সুতরাং র্যান্ডলফ ওয়াশিংটনের প্রতীক হিসেবে একদিকে প্রথম প্রেসিডেন্ট র্যান্ডলফের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহ হবন করেন, অন্যদিকে এটিও প্রকাশ করেন যে র্যান্ডলফ ছিলেন অষ্টম, যিনি ছিলেন সাতজনের একজন। অতএব জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট এবং প্রথম কমান্ডার এবং চিফ হিসেবে ভবিষ্যৎবাণীমূলকভাবে তিনিও ছিলেন অষ্টম এবং ছিলেন সাতজনের একজন।
যিশু কোনো কিছুর শেষকে তার শুরু দিয়ে উদাহরণ দেন, সুতরাং শেষ প্রেসিডেন্ট এবং কমান্ডার ও চিফ অষ্টম হবেন, অর্থাৎ সাতজনেরই একজন। এই ভবিষ্যৎবাণীমূলক সত্যটি প্রথম ও দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের ইতিহাসে প্রতিষ্ঠিত, যা ১৭৭৬ সালের প্রথম মাইলফলকের তারিখ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের প্রকাশনার মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
১৭৮৬-এর মাইলফলকটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ও প্যাট্রিয়ট অ্যাক্টকে প্রতিকায়িত করে, যেখানে আমেরিকার স্বাধীনতাকে রোমান আইনের কর্তৃত্বের অধীনে স্থাপন করা হয়েছিল এবং আর ইংরেজ আইনের অধীনে রাখা হয়নি। এটি সেই ভবিষ্যৎবাণীমূলক সময়ের সূচনা চিহ্নিত করে, যা পোপতন্ত্রকে শীঘ্র আসন্ন রবিবার আইনে আবারও পৃথিবীর সিংহাসন গ্রহণের জন্য পথ প্রস্তুত করে।
১৭৮৬ দ্বারা প্রতিকায়িত ভবিষ্যৎবাণীমূলক সময়কালের মতোই আরেকটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল ১৭৮১ সালে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের সমাপ্তি থেকে ১৭৫৯ ভেগ পর্যন্ত সময়ের ইতিহাসকে প্রতিফলিত করে। ১৭৫৯ ভিগ সেই তারিখ যা সংবিধান প্রকাশের সঙ্গে সম্পর্কিত মাইলফলকটিকে চিহ্নিত করে। সেই ইতিহাসে আটজন রাষ্ট্রপতিও ছিলেন। ১৭৮১ থেকে ১৭৯০-এর ইতিহাস হল কনফেডারেশনের অনুচ্ছেদসমূহের ইতিহাস। কনফেডারেশনের অনুচ্ছেদসমূহ প্রথম সংবিধান হিসেবে কাজ করেছিল, কিন্তু এর দুর্বলতা এর প্রতিস্থাপনের দিকে নিয়ে যায় এবং ১৭৯৯ সালে সংবিধান অনুমোদিত হয়।
সেই সময়ের আটজন প্রেসিডেন্টের মধ্যে সাতজন ছিলেন যারা দুইটি কন্টিনেন্টাল কংগ্রেসের ইতিহাসে প্রেসিডেন্ট ছিলেন না, এবং একজন ছিলেন যিনি সেই প্রথম ভবিষ্যৎবাণীমূলক পর্বেও প্রেসিডেন্ট ছিলেন। জন হ্যানকক যেমন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন, তেমনি আর্টিকলস অফ কনফেডারেশন দ্বারা প্রতিনিধিত্ব করা সময়কালেও করেছেন। ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টিতে দুইটি কন্টিনেন্টাল কংগ্রেস চলাকালে প্রেসিডেন্ট ছিলেন মাত্র সাতজন ব্যক্তি, সুতরাং ভবিষ্যৎবাণী মতে জন হ্যানকক আর্টিকলস অফ কনফেডারেশন পর্বের আটজনের একজন ছিলেন, কিন্তু তিনি একই সঙ্গে পূর্ববর্তী পর্বের সাতজনেরও একজন ছিলেন। অতএব তিনি ছিলেন অষ্টম, যিনি সাতজনেরই একজন ছিলেন।
দ্বিতীয় ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, যা ১৭৫৯ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, তাতেও একজন প্রেসিডেন্ট হ্যানকক ছিলেন, যিনি অষ্টম হলেও সাতেরই একজন, যেমন ১৭৭৬ দ্বারা প্রতিনিধিত্ব করা প্রথম ভবিষ্যৎবাণীমূলক সময়কালে পেইটন র্যান্ডলফ ছিলেন। ১৭৫৯ ২০২১ সালের ৬ জানুয়ারির পেলোসি বিচারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সেগুলোকেই প্রতিনিধিত্ব করে।
প্রভু সিয়নের প্রাচীরগুলোর ওপর বিশ্বস্ত প্রহরী স্থাপন করেছেন, যাতে তারা জোরে ডাক দেয় ও সংযম না করে তুর্যের মতো তাদের কণ্ঠ উচ্চ করে, এবং তার প্রজাদের তাদের অপরাধ ও যাকবের গৃহকে তাদের পাপ দেখিয়ে দেয়। প্রভু সত্যের শত্রুকে চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টা করতে অনুমতি দিয়েছেন। এই উপায়ে তিনি সেই বিষয়টিতে এক দৃঢ় আগ্রহ জাগাতে চান, যা অন্তিম দিনগুলির জন্য একটি পরীক্ষা। এতে তৃতীয় স্বর্গদূতের বার্তা শক্তির সঙ্গে ঘোষণা করার পথ উন্মুক্ত হবে। সত্যে বিশ্বাসী কেউই এখন নীরব থাকবেন না, এখন কেউই উদাসীন থাকবেন না। সবাই করুণার সিংহাসনের সামনে তাদের নিবেদন উপস্থাপন করুন, এই প্রতিশ্রুতির দোহাই দিয়ে, তোমরা আমার নামে যা কিছুই চাইবে আমি তাই করব, জোহন চদ ইকচংদ। এখন সময়টি বিপদসংকুল, যদি এই গর্বিত স্বাধীনতার দেশটি তার সংবিধানে নিহিত প্রতিটি নীতিকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ধর্মীয় স্বাধীনতা দমনের ফরমান জারি করে এবং পোপীয় মিথ্যা ও ভ্রান্তি চাপিয়ে দেওয়ার জন্য, তবে ঈশ্বরের লোকদের পরমোচ্চ ঈশ্বরের কাছে বিশ্বাসসহ তাদের নিবেদন পেশ করা উচিত। যারা তার ওপর ভরসা রাখেন তাদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতিগুলিতে পরিপূর্ণ উৎসাহ রয়েছে। ব্যক্তিগত বিপদ ও দুর্দশায় পতিত হওয়ার সম্ভাবনা হতাশার কারণ হওয়া উচিত নয়, বরং তা ঈশ্বরের লোকদের উদ্যম ও আশাকে উদ্দীপিত করা উচিত। কারণ তাদের বিপদের সময়ই সেই ঋতু যখন ঈশ্বর তার শক্তির আরও স্পষ্ট প্রকাশ তাদের প্রদান করেন।
অত্যাচার ও দুঃখকষ্টের শান্ত প্রত্যাশায় বসে থাকা, হাত গুটিয়ে রেখে অমঙ্গল প্রতিহত করতে কিছুই না করা, এটি আমাদের কাজ নয়। আমাদের মিলিত আর্তনাদ স্বর্গে পৌঁছাক। প্রার্থনা করো এবং কাজ করো, আর কাজ করো এবং প্রার্থনা করো, কিন্তু কেউ যেন হটকারীভাবে কাজ না করে। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এই শিক্ষা গ্রহণ কর যে তোমাদের অবশ্যই নম্র ও হৃদয়ে বিনয়ী হতে হবে। ব্যক্তি হোক বা চার্চ, কারও বিরুদ্ধেই কটূক্তিমূলক অভিযোগ আনবে না। খ্রিস্ট যেমন মানুষের মন নিয়ে কাজ করতেন, তেমনভাবে কাজ করা শিখো। কখনো কখনো তীক্ষ্ণ কথা বলাও প্রয়োজন, কিন্তু সুস্পষ্ট সত্য উচ্চারণ করার আগে নিশ্চিত হও যে ঈশ্বরের পবিত্র আত্মা তোমাদের হৃদয়ে নিবাস করছেন। তারপর সত্যকে তার ধার দিয়ে পথ কেটে নিতে দাও। কেটে দেওয়ার কাজ তোমাদের নয়। নির্বাচিত বার্তা খণ্ড দ্বৈ সাথন্য।
সংবিধান দ্বারা প্রতিনিধিত্বিত ভবিষ্যৎবাণীমূলক প্রস্তুতির সময়কালের দ্বিতীয় মাইল ফলকটি নির্দেশ করে যে পরবর্তী মাইল ফলকে সংবিধান বাতিল করা হবে। সেই দ্বিতীয় মাইল ফলকটি বাপ্তিস্মদাতা জোহন এবং জাস্টিনিয়ানের ফরমান দ্বারা প্রতিকায়িত হয়েছে। উভয়ই ওই সময়কালে প্রতিনিধিত্বকৃত শেষ ঘটনার আগমনকে চিহ্নিত করেছিল এবং তার সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছিল। জোহনের ক্ষেত্রে তা ছিল খ্রিস্টের ক্ষমতায়ন, যখন তিনি তার অমূল্য রক্ত দিয়ে জীবনের চুক্তিকে নিশ্চিত করেছিলেন। আর জাস্টিনিয়ানের ক্ষেত্রে তা ছিল খ্রিস্টবিরোধীর ক্ষমতায়ন, যে শহীদদের রক্ত দিয়ে তার মৃত্যুর চুক্তিকে অনুমোদন করতে নির্ধারিত ছিল।
1739 সালে সংবিধান পৃথিবীর জন্তুর দুটি শিংয়ের ক্ষমতায়নকে চিহ্নিত করেছিল, এবং তেমনটি করতে গিয়ে 1739 পৃথিবীর জন্তুর ক্ষমতার ওই দুই শিংয়ের শীঘ্রই আসতে থাকা ধ্বংসকেও চিহ্নিত করেছিল, যা 1778 সালের এলিয়ান অ্যান্ড সেডিশন অ্যাক্টস দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল। 2020 সালে রাস্তায় দুই সাক্ষী নিহত হলে তারা সংবিধানের ওপর এক দীর্ঘস্থায়ী আক্রমণকে চিহ্নিত করে সতর্ক করেছিল, যা 6 জানুয়ারি 2021 পেলোসি ট্রায়ালস দ্বারা প্রতিকায়িত হয়েছে।
6 জানুয়ারি 2021 হল শীঘ্রই আসন্ন রবিবারের আইনে পোপতন্ত্রের ক্ষমতায়ন সম্পর্কে এক সতর্ক বার্তা, যেমনটি 1833 সালে জাস্টিনিয়ানের ফরমান দ্বারা প্রতিকায়িত হয়েছিল। 6 জানুয়ারি 2021 এবং 1833 উভয়ই শীঘ্রই আসন্ন রবিবারের আইনের বিষয়ে সতর্ক বার্তা দেয়, যেমনটি 1833 অরুলিয়ান্স কাউন্সিলে রবিবারের আইন দ্বারা এবং 1758 সালের এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যেগুলো শীঘ্রই আসন্ন রবিবারের আইনের সময় ড্রাগনের মতো কথা বলা পৃথিবীর জন্তুকে প্রতিকায়িত করেছিল।
রবিবারের আইন কার্যকর হলে পোপতন্ত্রের মরণঘাতী ক্ষত সারবে, এবং প্রকাশিত বাক্য অধ্যায় 17 অষ্টম মাথাটি, যা 7টিরই অন্তর্ভুক্ত, পুনরুত্থিত হবে। 1798 সালের এলিয়েন ও সেডিশন আইনসমূহ ড্রাগনের মতো কথা বলা পৃথিবীর পশুর প্রতিনিধিত্ব করে। তখন তা শুধু সূর্যের উপাসনা আরোপই করে না, বরং পরবর্তীতে প্রকাশিত বাক্য অধ্যায় 13 সমুদ্রের পশুর কর্তৃত্ব, যা 7টিরই অন্তর্ভুক্ত, সেই অষ্টম মাথা সমগ্র বিশ্বকে গ্রহণ করতে বাধ্য করে। অতএব প্রস্তুতির সময়কালে 1740, 1790 ও 1798 দ্বারা প্রতিনিধিত্ব করা তিনটি পর্যায়ের প্রত্যেকটিতেই 7টিরই অন্তর্ভুক্ত অষ্টম এই ভবিষ্যৎবাণীমূলক ধাঁধাটি ভবিষ্যৎবাণীমূলকভাবে প্রতিফলিত হয়েছে।
প্রথম দুটি মাইল ফলক 1774 ও 1789, যা রহস্যটিকে চিহ্নিত করে, পৃথিবীর পশুর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের মধ্যে সম্পন্ন হওয়া ধাঁধাটির বিষয়টি তুলে ধরে, এবং তৃতীয় মাইল ফলকটি পোপীয় ক্ষমতার জন্য সম্পন্ন হওয়া সেই রহস্যটিকে চিহ্নিত করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
যারা পৃথিবীতে বাস করে তাদের বলা হচ্ছে যে তারা যেন পশুর প্রতিমা তৈরি করে। এখানে স্পষ্টভাবে এমন এক শাসন ব্যবস্থা উপস্থাপিত হয়েছে যেখানে আইন প্রণয়ন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত। এটি এক অত্যন্ত লক্ষণীয় প্রমাণ যে ভবিষ্যৎবাণীতে নির্দেশিত জাতি হল যুক্তরাষ্ট্র। কিন্তু পশুর প্রতিমূর্তি কি এবং তা কিভাবে গঠিত হবে? এই প্রতিমূর্তি দুই শৃঙ্গ বিশিষ্ট পশুর দ্বারা নির্মিত হয় এবং তা পশুর এক প্রতিমূর্তি। একে পশুর প্রতিমূর্তিও বলা হয়। অতবে প্রতিমূর্তিটি কেমন এবং তা কিভাবে গঠিত হবে তা জানতে হলে আমাদের পশুটির নিজস্ব বৈশিষ্ট্য পাপতন্ত্র অধ্যয়ন করতে হবে। সুসমাচারের সরলতা থেকে বিচ্যুত হয়ে এবং পৌত্তলিক আচার অনুষ্ঠান ও প্রথা গ্রহণ করার ফলে যখন প্রথম যুগের গির্জা দূষিত হয়ে পড়েছিল, তখন সে ঈশ্বরের আত্মা ও শক্তি হারিয়েছিল এবং মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সে পার্থিবেশ ক্ষমতার সমর্থন খুঁজেছিল। এর ফল ছিল পোপতন্ত্র, একটি গির্জা যা রাষ্ট্রশক্তিকে নিয়ন্ত্রণ করত এবং তা নিজস্ব উদ্দেশ্য সাধনে ব্যবহার করত, বিশেষ করে ধর্মদ্রোহিতাকে শাস্তি দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র যাতে পশুর প্রতিমূর্তি গঠন করতে পারে তার জন্য ধর্মীয় ক্ষমতাকে এমনভাবে বেসামরিক সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে গির্জা তার নিজস্ব উদ্দেশ্য সাধনে রাষ্ট্রের কর্তৃত্ব ও ব্যবহার করবে। যখনই গির্জা ধর্মনিরপেক্ষ ক্ষমতা অর্জন করেছে, সে ক্ষমতাকে নিজের মতবাদ থেকে ভিন্ন মতকে শাস্তি দিতে ব্যবহার করেছে। জাগতিক ক্ষমতার সঙ্গে জোট বেঁধে রোমের পদাঙ্ক অনুসরণ করেছে যে প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি তারা বিবেকের স্বাধীনতা সীমিত করার একই রকম আকাঙ্ক্ষা প্রদর্শন করেছে। এর উদাহরণ দেখা যায় ইংল্যান্ডের চার্চের দ্বারা ভিন্ন মতাবলম্বীদের ওপর দীর্ঘকাল ধরে চলা নির্যাতনে। ষোড়শ ও সপ্তদশ শতকে হাজার হাজার অনুবর্তী ধর্মযাজক নিজ নিজ গির্জা থেকে পালাতে বাধ্য হয়েছিলেন এবং পাদ্রি ও সাধারণ বিশ্বাসী উভয়েরই অনেককে জরিমানা, কারাবাস, নির্যাতন ও শহীদত্বের শিকার হতে হয়েছে। ধর্মত্যাগী প্রথম যুগের গির্জাকে রাষ্ট্রীয় সরকারের সহায়তা চাইতে প্ররোচিত করেছিল এবং এর ফলে পোপতন্ত্র পশু এর বিকাশের পথ প্রস্তুত হয়েছিল। পৌল বলেছেন, সেখানে ধর্মত্যাগ ঘটবে এবং সেই অধর্মের মানুষ প্রকাশিত হবে, দুই থিসালোনিকীয় দুই এথনো। সুতরাং গির্জার মধ্যে ধর্মত্যাগ পশুর প্রতিরূপের জন্য পথ প্রস্তুত করবে। বাইবেল ঘোষণা করে যে প্রভুর আগমনের পূর্বে এমন এক ধর্মীয় অধোগতির অবস্থা থাকবে যা প্রথম শতাব্দীগুলিতে যেমন ছিল তার অনুরূপ। শেষ দিনে কঠিন সময় আসবে, কারণ মানুষ নিজেদের প্রেমিক হবে, লোভী, দম্ভকারী, গর্বিত, ঈশ্বর নিন্দাকারী, পিতামাতার প্রতি অবাধ্য, অকৃতজ্ঞ, অপবিত্র, স্বাভাবিক স্নেহহীন, চুক্তিভঙ্গকারী, মিথ্যা অপবাদদাতা, সংযমহীন, হিংস্র, সদ্যের ঘৃণাকারী, বিশ্বাসঘাতক, হটকারী, গর্বোদ্ধত, ঈশ্বরের চেয়ে ভোগবিলাসের প্রেমিক। ধর্মপরায়ণতার বাহ্যিক রূপ থাকবে, কিন্তু তার শক্তিকে অস্বীকার করবে। ২ তিমোথিও ৩:৩৫। এখন আত্মা স্পষ্টই বলে যে অন্তিমকালে কেউ কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হবে, প্রতারণাকারী আত্মাদের এবং শয়তানদের শিক্ষার প্রতি মনোযোগ দেবে। ১ তিমোথিও ৪:১। শয়তান সমস্ত শক্তি ও চিহ্ন এবং মিথ্যা আশ্চর্যকর্ম দ্বারা এবং অধার্মিকতার সমস্ত প্রতারণাসহ কাজ করবে, আর যারা উদ্ধার লাভের জন্য সত্যের প্রতি প্রেম গ্রহণ করেনি তারা শক্তিশালী ভ্রান্তি গ্রহণ করতে ছেড়ে দেওয়া হবে যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে। ২ থিসালোনিকীয় ২:৯-১১। যখন এই অধার্মিকতার অবস্থা এসে পৌঁছাবে তখন প্রথম শতাব্দীগুলির মতোই একই ফলাফল দেখা দেবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি চরপরিত্রিটি চর চরপরিম্পর।